ধন্যবাদ আনিস আহমেদ রোকেয়াপা। আজকে আলাপনের বিষয়ে,
আলাপনের বিষয় এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় চলছে,
আমরা যে হুমকির মুখে আছি ফ্লোরেন্সের, ফ্লোরেন্সের সূত্র ধরে আজকে আলাপনের বিষয় আমরা ঠিক করেছি যে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ মোকাবেলায় কি সব করণীয়, যা যা করণীয় এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা আজকে আলোচনার জন্য ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর আবু নাসের রাজীব ক্যালিফোর্নিয়া থেকে, আর বাংলাদেশ থেকে যোগ দেবেন কামরুল ইসলাম চৌধুরী, প্রেসিডেন্ট বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের, তিনি একটু পরে যোগ দেবেন। রাজীব ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তো আমরা শুরু করতে পারি আপা?
হ্যাঁ, আমরা শুরু করি রাজীবের কাছ থেকে শুনি আমরা নাকি
না। রাজীবকে যাওয়ার আগে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে ওয়াশিংটন ডিসিতে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে গত এক সপ্তাহ আগে, আমাদেরকে বিভিন্ন ইমেইলে সতর্ক করা হচ্ছে, 15 দিনের সতর্কতা এবং এমার্জেন্সি জরুরি অবস্থা
ঘোষণা করা হয়েছে।
ঘূর্ণিঝড় ফ্লোরেন্স শুরু হয়েছে নর্থ ক্যারোলিনায় মেইনলি, আঘাত করার কথা আজকে করেছে অলরেডি,
হ্যাঁ অদূরে, মানে আমরা কিছু কয়েক ঘন্টা আগে আঘাত এনেছে,
আমরা তো অনেক দূরে, কয়েকশো মাইল দূরে, তারপরেও এত জরুরি অবস্থা কেন?
জরুরি অবস্থা এই জন্য যে বলা হচ্ছে যে এটা প্রচন্ড বেগে পুরো পূর্ব উপকূলবে এগিয়ে আসে, সাউথ ক্যারোলাইনা নর্থ ক্যারোলাইনা হয়ে, মানে 190 মানে ঘন্টায় যে গতিবেগ। তবে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের কাছে মনে হয় যে আমরা এই এই ধরনের ঘূর্ণিঝড় হারিকেনে অভ্যস্ত,
আমাদের কালবৈশাখীর কাছে, আমার মনে হয়
কালবৈশাখী না সেলিম, আমি জানি না, যে তোমার মনে থাকতে পারে যে 1960-এর দশক থেকে প্রচন্ড, মানে প্রতি বছরই দেখা যাচ্ছে প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় হতো, এবং 1970 সালের 12ই নভেম্বর
আমরা দেখেছি
আঘাত এনেছিল, সেখানে প্রায় 1 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল, গবাদি পশু তো কোনো পরিসংখ্যানই আমরা জানতে পারিনি শেষ পর্যন্ত। এবং সেই যে ঘূর্ণিঝড় আমরা দেখে, মানে বাংলাদেশের মানুষ দেখেছিলাম, সেটা আমার আজও মনে পড়ে, তখন আমি কিন্তু চট্টগ্রামেই ছিলাম। তো তারপরে বাংলাদেশের মানুষ কেন জানি ঘূর্ণিঝড় বৈশাখী ঝড় এইসবে অভ্যস্ত, এবং কোনো সেরকম মানে আমল দেয় না তা বলবো না, মানে উপায় থাকে না,
সেটাই অভ্যস্ত হয়েছে।
আপা 1991 সালেও কিন্তু আপনার চিটাগাংয়ে এবং আমাদের উপকূলে আরো একটা বড় ধরনের হারিকেন হয়েছিল,
মে মাসে বোধহয় এপ্রিল মাসের শেষে, এবং তখনও কিন্তু যুক্তরাষ্ট্রের একটা বিরাট কুয়েত থেকে গিয়েছিল সি এঞ্জেল, যারা সাহায্য করেছিলেন, জেনারেল স্ট্যাকপোল ছিলেন তার নেতৃত্ব দিয়েছিলেন, এবং আমার মনে আছে যে ভাইস প্রেসিডেন্ট কোয়েলের স্ত্রী, তিনি মেরিলিন কোয়েল, তিনি গিয়েছিলেন চট্টগ্রামে, এবং তখন কিন্তু রাজীব আবু নাসের, আমরা ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের পক্ষ থেকে, যেহেতু আমি তখন বাংলাদেশে যাচ্ছিলাম ওই যে পুনরুদ্ধার কাজ প্রাকৃতিক দুর্যোগের পরে, বিশেষ করে আমেরিকার সাহায্য সহায়তা যা হচ্ছিল, সে হাতিয়ার সন্দ্বীপ দ্বীপ পর্যন্ত হেলিকপ্টারে চড়ে আমরা ঘুরে বেরিয়েছিলাম, আমার সেই স্মৃতি আজও, মানে আমেরিকার সাহায্যের স্মৃতি আজ।
কিন্তু আপনি 70-এর জলোচ্ছ্বাসের যে কথা বললেন, এটা তো আমাদের কাছে গল্প, এবং পরবর্তীতে সেই সময়কার ও অন্যান্য বছর যখন বড় বড় জলোচ্ছ্বাস কিংবা প্রাকৃতিক দুর্যোগ হয়, পত্রিকায় সেই সব ছবি ছাপা হয়, 70-এর সময়ের যে ছবি দেখা যায় যে কিভাবে,
মানে সেরকম বিপর্যয় দেখা যায়নি বাংলাদেশে কখনো আগে,
এটা আমাদের কাছে আতঙ্কিত একটা গল্প, 1970-এর জলোচ্ছ্বাসের যে বর্ণনা এবং যে ছবি আমরা দেখি,
মানে আমার চোখের সামনে এখনো ভাসে, আমি বলি এটা ব্যক্তিগত যদিও, যে আমি দাঁড়িয়েছিলাম রাত্রে, হঠাৎ করে মনে হলো, আমার বাড়ি ছিল পাহাড়ের উপরে, বাদাম গাছ ছিল একটা, বাদাম গাছের অর্ধেকটা ভেঙে গেল, ভেঙে উড়ে চলে গেল, তখন রাত 3:30 বাজে বা 3:00 বাজে, আবার তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে বাড়ির সামনে যে গেটটা, লোহার ফটক ছিল একটা, সেই গেটটার অর্ধেক অংশ উড়ে চলে গেল,
কি সাংঘাতিক,
মানে কি সাংঘাতিক, তখন বুঝলাম যে বাড়ি ছেড়ে যাইনি কেন, একতলা বাড়ি ছিল।
আচ্ছা,
আবু
নাসের রাজীব এই মুহূর্তে আছেন ক্যালিফোর্নিয়াতে,
সেখানে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন
13 থেকে 16 তারিখ পর্যন্ত ক্লাইমেট সংক্রান্ত এই চমৎকার একটি সম্মেলন ছিল, এবং সেই সম্মেলনে
প্রাক্তন
ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর বোধহয় একটা খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, যেখানে তিনি জোর দিয়ে বলেছেন যে
জলবায়ু
হচ্ছে গ্লোবাল এমার্জেন্সি। হ্যাঁ, আমরা এখন ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থায় আছি, কিন্তু তিনি পুরো বিশ্বের জন্য জলবায়ু ইস্যুটাকে একটি জরুরি
অবস্থা বলে, মানে ঘোষণাই করেছেন।
তো আপনি ওই বিষয়ে কিছু বলবেন ডক্টর আবু নাসের রাজীব?
জি, এটা আপনার এই কনফারেন্সটা হচ্ছে সান ফ্রান্সিসকোতে, এবং ফর্মার ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর উনি ওখানে আছেন, এবং বেশ কয়েক হাজার সায়েন্টিস্ট, আপনার রাজনীতিবিদ, পরিবেশ কর্মী, বিভিন্ন শহরের মেয়র, শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে নয়, কিন্তু যুক্তরাষ্ট্রের বাইরের বিভিন্ন দেশ থেকে ওখানে অংশ নিচ্ছেন। এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যে জলবায়ু পরিবর্তনের আপনার পরিবর্তন বিষয়ে যে জনমত সৃষ্টি করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে ক্যালিফোর্নিয়া আপনার একটা ফোর ফ্রন্টে আছে, এবং বিশেষ করে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন, তিনি তার দ্বিতীয় মেয়াদে তিনি যখন গভর্নর হয়েছেন এই বিষয়টাকে তিনি অনেক গুরুত্ব দিচ্ছেন। স্পেশালি যখন গত বছর আপনার প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস ক্লাইমেট যে অ্যাক্ট করছিল সেখান থেকে যখন উইথড্র করলেন, প্রত্যাহার করলেন, তারপর থেকেই উনি এটাকে খুব গুরুত্ব দিচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কদিন আগেই আপনার ক্যালিফোর্নিয়ার গভর্নর একটা বিল সাইন করেছেন যেখানে বলা হয়েছে যে 2045 সালের মধ্যে ক্যালিফোর্নিয়াতে যত বিদ্যুৎ উৎপন্ন হয় সমস্ত বিদ্যুৎ আপনার রিনিউয়েবল এনার্জি, যে সোলার পাওয়ার অথবা হচ্ছে আপনার আপনার ওই ধরনের বিদ্যুৎ করা হবে, কোন ধরনের ক্যালিফোর্নিয়া এখন কয়লা ভিত্তিক কোন বিদ্যুৎ কেন্দ্র নেই। ক্যালিফোর্নিয়ার আপনার এখন পর্যন্ত মাত্র অ্যাবাউট 10% বিদ্যুৎ ক্যালিফোর্নিয়ার আপনার পুনর্নবায়ন
সৌর শক্তি বায়ু শক্তি এইগুলোকে কাজে লাগাবার জন্য
হ্যাঁ, এটা শুধুমাত্র তিনি নয়, জাতিসংঘ মহাসচিব গুটেরেজও কিন্তু একই কথা বলেছেন।
এবং ইউরোপে কিন্তু বিভিন্ন দেশে ডক্টর আবু নাসের মনে থাকতে পারে যে আমরা ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি যে এই বায়ু শক্তি সৌরশক্তি মানে সব দেশেরই বিরাট একটা অংশ ব্যবহার করছে এই শক্তিকে,
একটা খুব বড় অংশ। এবং যুক্তরাষ্ট্র অনেকদিন পিছিয়ে ছিল, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ওবামার সময় কিন্তু এরকম অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি আপনার প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতা নিয়েছেন তারপরে আপনার যত রেগুলেশন ছিল, স্পেশালি হচ্ছে আপনার যে সমস্ত ইন্ডাস্ট্রি কার্বন এমিট করে সেই ইন্ডাস্ট্রি যে রেগুলেশন গুলো ছিল এই রেগুলেশন গুলো এখন আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হচ্ছে।
এবং
এর ফলে আপনার আগের যে ধারাটা শুরু হয়েছিল সেই ধারাটা দেখা যাচ্ছে যে ফেডারেল গভর্নমেন্ট কিন্তু উইথড্র করলো, এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এবং আপনার বিভিন্ন ধরনের যে শহর ভিত্তিক সরকার রয়েছে সিটি গভর্নমেন্ট, তারা কিন্তু নানা ধরনের উদ্যোগ নিচ্ছে যে তারা বিভিন্ন টার্গেট ঠিক করছেন এবং তাদের নিয়ন্ত্রণে যে সমস্ত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো যাতে আপনার সৌর আপনার ইলেকট্রিক ভেহিকেলে তারা রূপান্তর করছেন, যে তারা তেল ব্যবহার না করে ধরুন আপনার সান ফ্রান্সিসকো শহরের যে মেয়রের অধীনে হয়তো 10,000 একটা গাড়ির বহর রয়েছে, তারা একটা উদ্যোগ নিচ্ছেন যে আগামী 5 বছরের মধ্যে এই 10,000 যে গাড়ি বহর রয়েছে সেই 10,000 গাড়ি যেন বিদ্যুৎ চালিত গাড়ি।
হ্যাঁ, কারণ সরকারি কাজে ব্যবহার যেগুলো করা হবে সেগুলো প্রথমে শুরু করতে হবে, তাহলে অন্যান্য মানে সাধারণ মানুষও সেটা দেখে সেই একই পথ অনুসরণ করতে পারবেন।
আপনি ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কামরুল ইসলাম চৌধুরী।
হ্যাঁ সেলিম, কিন্তু আমি একটা আমার দর্শক শ্রোতাদের আর কি আমাদের বাংলা বিভাগের তাদের একটি সুখবর দিয়ে দিই যে ডক্টর আবু নাসের রাজীব এতদিন তো বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড নিয়ে যেসব আমরা আলোচনা করেছি বিশেষ প্যানেলিস্ট হিসেবে যোগ দিয়েছেন, আজকে প্রথম ডক্টর আবু নাসের রাজীব, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সহকর্মী হিসেবে। ক্যালিফোর্নিয়ায় তিনি ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা আমার আমাকে এই নিয়োগ দেওয়ার জন্য, এবং আমার জন্য এটা খুব সম্মানের বিষয় হচ্ছে যে আপনাদের সাথে আমি কাজ করার সুযোগ পাবো।
অভিনন্দন, না আমাদেরও খুব ভালো লাগবে
আপনার সঙ্গে, সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি
হিসেবে কাজ করার।
ধন্যবাদ আপনাকে,
আমাদের সঙ্গে আপনি যোগ দিতেন অতিথি হিসেবে, এবং আরেকজন অতিথি ইতিমধ্যে যোগ দিয়েছেন কামরুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
হ্যালো হ্যালো,
আচ্ছা আমরা আসলে আলোচনা করছিলাম পরিবেশ নিয়ে, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে আমরা এখন
প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখছি চারিদিকে,
আমরা এই মুহূর্তে
আমরাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছি,
হারিকেন ফ্লোরেন্সের আঘাতে আছি, আজকে আপনি জানেন যে আঘাত করেছে অলরেডি
ওয়াশিংটন ডিসিতে বা হ্যাঁ এইখানে এতটা আমরা অনুভব করছি না, কিন্তু মানে নর্থ এন্ড সাউথ ক্যারোলাইনা বিশেষ করে নর্থ ক্যারোলাইনা
এইটুকুই আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি, জানি না হয়তো আরো সময় বাড়লে আমরা
বাতাসের গতিবেগ বাড়বে, এবং বলা হচ্ছে যে আজকে রাতে, এখানে তো এখন দুপুর, যে রাতে বাতাসের গতিবেগ আরো তীব্র হবে।
হ্যাঁ তো এই সুযোগে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে এই মুহূর্তে এখনো মানে মৌসুমি মানে
বৃষ্টির
সিজন চলছে, বর্ষা মৌসুম চলছে, অন্যান্য বারের তুলনায় এবছর বাংলাদেশে কেমন গেল এই বর্ষা মৌসুম, ঝড় জলোচ্ছ্বাস?
এই সময় জাস্ট এই মুহূর্তে বাংলাদেশে যেমন যেটা হচ্ছে নদী ভাঙনটা বেশ ইয়ে, যেমন নড়ি আছে, তারপরে আমাদের তিস্তার ভাঙন, পদ্মার ভাঙন, তিস্তার ভাঙন, যমুনার ভাঙন, এগুলো আমাদের বেশ কয়েকটা জেলায়, বিশেষ করে শরীয়তপুরের নড়িয়া, তারপরে সিরাজগঞ্জের এদিকে, আবার এদিকে রায়বান্ধা লালমনিরহাটে তিস্তার ভাঙন, সেটাকে বেশ বোগাচ্ছে এবছর এই মুহূর্তে। আর কিছুদিন আগে তো আমরা দেখলাম যে হাওরের বন্যা, তারপরে আবার হচ্ছে একটা আগাম বন্যা হলো, সেগুলো কিন্তু আমাদেরকে বাংলাদেশে বিশেষ করে আমাদের খাদ্যশস্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং প্রায় 40 লাখ টনের মধ্যে খাদ্যশস্য আমদানিও করতে হয়, যেখানে বাংলাদেশ খাদ্যশস্যে উৎপাদনে উদ্বৃত্ত ছিল সেখানে কিন্তু আমাদেরকে 40 লাখ টন শস্য আমদানি করতে হয় এবং মানে হার্ড কারেন্সি খরচ করে, এর ফলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টেও কিন্তু একটা স্ট্রেস পড়ে এবং ডলারের মূল্যও কিন্তু বেড়ে যায়, মানে টাকার সঙ্গে ডলারের যে বিনিময় মূল্য সেটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা ইতিমধ্যে আমরা টের পাচ্ছি এবং হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং তার মানে অভিজাত সেটা আমাদের অর্থনীতিতে, আমাদের যে সামাজিক এবং আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের পানি নিরাপত্তা, আমাদের জ্বালানি নিরাপত্তা এই এবং আমাদের যে জীবিকা নিরাপত্তা, জীবন জীবিকা নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, এগুলোর উপরে এই অভিজ্ঞত গুলোর আঘাতটা আমরা টের পাচ্ছি। এবং বাংলাদেশে নয়, আমাদের এই অঞ্চলে এশিয়া প্যাসিফিক অঞ্চলেরও অন্যান্য দেশেও কিন্তু, যেমন এই মুহূর্তে ফিলিপিন্সেও কিন্তু হারিকেন আঘাত হানছে, তো এর ফলে বাংলাদেশ আমাদের এই এশিয়ার বহু দেশে হতদরিদ্র দেশগুলোর দেশগুলোতে এর অভিজ্ঞতা বেশি এবং বাংলাদেশেও যেসব মানে পভার্টি পকেট আমরা যেগুলোকে বলি, যেগুলো একটা হতদরিদ্র অঞ্চল বা পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া অঞ্চল, সেই অঞ্চলগুলোতে কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি, জলবায়ু পরিবর্তনের বা পরিবেশ বিপর্যয়ের যে ক্ষতিকর প্রভাব সেগুলো কিন্তু আমাদের যে অঞ্চলগুলো, যেমন আমাদের পাহাড়ি অঞ্চলে বা এই যে বান্দরবান, খাগড়াছড়ি এই জায়গাতেও কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি পাহাড় দর্শন প্রকট হয়েছে, আবার রোহিঙ্গাদের আসবার ফলেও কিন্তু সেখানে
ভূমিধ্বস দেখা পাহাড়গুলো দেখা দিচ্ছে। যেমন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা সম্প্রতি একটি রিপোর্টে জানিয়েছে যে গত 5 দশকে বাংলাদেশে উত্তাল পদ্মা নদীর পদ্মার উত্তাল তরঙ্গে 660 বর্গ কিলোমিটার জমি ক্ষয় হয়েছে, মানে পদ্মা গ্রাস করেছে, নদী নিয়ে গেছে, তো এই নদীর তলায় হারিয়ে গেছে, নদীতে তলিয়ে যাচ্ছে, এবং এই নদীর ভাঙন কিন্তু বাংলাদেশের অনেক এলাকায়, পদ্মার শুধু না, যমুনা অন্যান্য নদীর কারণেও এই ভাঙনটা, বিশেষ করে রংপুরের এলাকায়, উত্তরবঙ্গেও অনেক দেখা যায় এটা।
আমি যে স্কুলে পড়তাম, কুষ্টিয়ার কুমারখালীতে এম এন হাই স্কুল, এটা হচ্ছে আপনার অনেক পুরনো একটা স্কুল, 1856 সালে প্রতিষ্ঠিত। আমি যখন স্কুলে পড়তাম, সে স্কুলে পড়ার অবস্থায় আমাদের চোখের সামনে গড়াই নদীতে ওটা ভেঙে গেল এবং আমাদের শহরের এক তৃতীয়াংশ আপনার একটা বিভিন্ন ধরনের বাড়ি ঘর, রাস্তাঘাট সব এরকম ভেঙে যায়। এটা কিন্তু একটা বাংলাদেশের জন্য, স্পেশালি যারা নদীর পাড়ের মানুষ, তাদের জন্য একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না কিভাবে আপনার এই ধরনের বিভিন্ন ধরনের জনপদ ভেঙে যাচ্ছে, কিভাবে এটা রক্ষা করা যায়,
সেটাই কঠিন কাজ। এইটা নিয়ে সেলিম,
নদী ভাঙন নিয়ে তো আমাদের একটা রিপোর্ট আছে,
রিপোর্ট আজকে আজকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে পাঠিয়েছেন সেই রিপোর্টটি, তো আমরা রিপোর্টটা শুনে নিই।
নাসার আর্থ অবজারভেটরির করা এই প্রতিবেদনে বলা হয় 660 বর্গ কিলোমিটার ভূমি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম শহর শিকাগোর সমান। নাসার বিজ্ঞানীরা পদ্মা নদী ভাঙ্গনের মাত্রা পরিমাপ করেছেন এর পরিবর্তিত প্রস্থ গভীরতা আকার এবং কৃত্রিম ভূগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে। দ্য শেপ অব এরোশন শীর্ষক এই প্রতিবেদনে কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত বিভিন্ন চিত্র উপস্থাপন করা হয়। এই চিত্রসমূহের মাধ্যমে 1988 সালের পর থেকে পদ্মা নদীর আকার ও প্রস্থের পার্থক্য তুলনা করা হয়েছে। সবগুলো চিত্রই শুষ্ক মৌসুম অথবা জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে তোলা। তিন দশক আগে পদ্মা নদীর আকার তুলনামূলক সরু ও সোজা ছিল, তবে এটি পরিবর্তিত বেশ উত্তাল ও আঁকাবাঁকা হয়ে ওঠে। একেবারে সাম্প্রতিককালে এটি ফের সোজা হয়ে উঠতে শুরু করেছে। যেসব স্যাটেলাইটে ইমেজ উপস্থাপন করা হয়েছে তাতে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে দেখা যায় হরিরামপুর উপজেলায়, সেখানে সবচেয়ে বেশি নদী ভাঙ্গন ঘটেছে। নাসা প্রতিবেদনে বলা হয় 1988 সালে সেখানে বিশাল বন্যা দেখা দেয়। ভারত ফারাক্কাবাদ ছেড়ে দিলে বন্যা আরো বাজে রূপ নেয়। হরিরামপুর ছাড়াও চর জানাজাত এলাকায় পাশে অনেক জমি গ্রাস করেছে পদ্মা। 1995-96 সালে পদ্মার বাঘ সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। 1992 সালে এই বাঘ শুরু হলেও 2002 সাল থেকে এটি কমতে শুরু করে বর্তমানে এটি মিলিয়ে গেছে। নাসার প্রতিবেদনে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ উঠেছে। এতে আলোচনা করা হয়েছে কিভাবে নদী ভাঙ্গন সেতুর উপর প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনে বলা হয় কিছু উদ্বেগ রয়েছে যে নদী ভাঙ্গনের ফলে সেতুর নির্মাণ কাজকে হুমকিতে ফেলতে পারে। তবে অনেক গবেষক মনে করেন নদী ভাঙ্গনের ফলে ভূমি আরও স্থিতিশীল হবে, পাশাপাশি একবার সেতু নির্মাণ শেষ হলে নদী ভাঙ্গনও কমে যাবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শ্রোতা দর্শকদের মনে করিয়ে দিই, আপনারা শুক্রবারের আলাপনের আলোচনা শুনছেন জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ। আমার সঙ্গে রয়েছেন সেলিম হোসেন, সেলিম।
এবং আমাদের সঙ্গে রয়েছেন কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা থেকে, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের প্রেসিডেন্ট, এবং আবু নাসের রাজীব, ডক্টর আবু নাসের রাজীব, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, তিনি যোগ দিয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে। আচ্ছা, নদী ভাঙন নিয়ে যে রিপোর্টটি মতিউর রহমান চৌধুরী দিলেন, এটি আমাদের একেবারে রাজীব যে বর্ণনা করলেন, ছোটবেলা থেকে দেখে আসা চিত্র চোখের সামনে, এভাবে নদী ভাঙন দেখতে দেখতে আমরা বড় হয়েছি। আমার গ্রামের বাড়ি নড়াইলে, সেখানে চিত্রা নদী এক পাশে, আর এক পাশে নবগঙ্গা নদী। তো চিত্রা নদীর ভাঙন, চিত্রা নদী আমার মনে হয় পুরো বাংলাদেশের ভিতর সবচেয়ে শান্তশিষ্ট নদী, ভাঙন কখনোই দেখিনি। কিন্তু নবগঙ্গাতে প্রচুর পরিমাণে ভাঙন হয় এবং ওটা গিয়ে একেবারে সরাসরি বঙ্গোপসাগরে পড়েছে। হ্যাঁ, ওখানকার নদী ভাঙন যদিও পদ্মার মতো এত, যেভাবে রিপোর্টে আমরা শুনলাম, তাও পরেও আমরা মানে ভীষণ ভয় পেতাম ওটা দেখে। আর আমেরিকাতে প্রচুর পরিমাণে নদী আছে আপা, আমি আপনি জানি, কিন্তু নদী ভাঙনের সংখ্যা এখানে কিন্তু এরকম মানে নেই, যদিও
ব্যবস্থা নেওয়া হয় আগে থেকে।
সেটাই সেটাই,
তাছাড়াও
নদী শাসন যে বিষয়টি বলা হয় সেটি এই দেশে আছে, আমাদের দেশে হচ্ছে না কেন?
বাংলাদেশে আমরা কিন্তু আসলে নদীর সঙ্গে, মানে নদী ভাঙনের সঙ্গে অথবা বন্যার সঙ্গে বসবাস, এটা কিন্তু আমাদের একেবারে ছোটবেলা থেকে আমরা সেই ষাটের দশক,
নদী ভাঙনের সাথে মিতালি, এটা বলবেন।
অনেকগুলো নদী, মেঘনার ভাঙন, যমুনার ভাঙন, পদ্মার ভাঙন, ভাঙন তিস্তার ভাঙন, গোমতীর ভাঙন, এই ভাঙন গুলো কিন্তু আমরা খুলছি। তারপরেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের নদী শাসন ব্যবস্থা, এটাও কিন্তু সেই পাকিস্তান আমল থেকেই অর্থ, আমাদের জাতীয় বাজেটের একটা মোটা অংশ কিন্তু নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য বা আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থাকে ভালো করবার জন্য ব্যয় করা ব্যয় হচ্ছে। কিন্তু কথা হলো যে এই ব্যয়টা আসলে এমন সময় হয় যে বর্ষাকালে এই ব্যয়টা হয়, এটা কিন্তু শুষ্ক মৌসুমে বা শীতকালে এই কনস্ট্রাকশন গুলো বা এই অ্যামেন্ডমেন্ট গুলো তৈরি করবার যে কাজটা নদী শাসন ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো সেই সময় হয় না। অর্থাৎ বরাদ্দ এবং টাকা খরচ করা, এই খরচটা কিন্তু একবারে জলে চলে যায় অনেকটা। যেমন যে সময় বন্যা হচ্ছে, হ্যাঁ, সেই সময় দেখা গেল যে বোল্ডার ফেলা হচ্ছে। তো বন্যার সময় যখন বোল্ডার ফেলা হয়, সেই বোল্ডার গুলো কিন্তু একবারে সাগরে চলে যায়,
ভেসে যায়,
মানে সময় মতো ব্যবস্থা নেওয়া হয় না।
সেই ইফেক্টিভনেসটা কিন্তু বা ইফিসিয়েন্সিটা, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, হ্যাঁ, যে বরাদ্দটা হয় তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা আমরা বর্ষাকালে এই কনস্ট্রাকশন গুলো বলেই আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা পাই না। অর্থাৎ তার থেকে আমরা উপকারটা পাওয়ার কথা, সেই উপকারটা কিন্তু অনেক সময় জলে চলে যায়। আমাদের আসলে যেটা পরিকল্পনাটা এমন ভাবে নেওয়া উচিত, এবং পানি উন্নয়ন বোর্ড বা পানি মন্ত্রণালয় তাদেরও মানে কাজগুলো আরো বেশি ট্যাক্সই করা, আরো বেশি ব্যবসাশ্রয়ী করা, এবং যাতে মানুষ উপকার পায়। নদীগুলোকে তারপরে হচ্ছে নদীর তলদেশটা ভরাট হয়ে যাচ্ছে, নদীতে প্রচুর পলি আছে, ওই পলিগুলো আমরা অনেক সময় ড্রেজিং না করে না সরিয়ে আমরা নদীর খোলটাকে ছোট করে ফেলি। নদীর খোলটা যখন ছোট হয়ে যায় তখন বর্ষাটা মানে বন্যাটা হয় এবং নদী ভাঙনটা চলা নাই ওখানে। আবার আমাদের এই যেমন পদ্মা ব্রিজ বা আমাদের দেশে আমরা অনেকগুলো ব্রিজ তৈরি করেছি, আমাদের যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, প্রাকৃতিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটাকেও আমরা ভেঙে ফেলেছি। আমরা যত্র রাস্তা নির্মাণ করেছি, ওই নির্মাণ কাজগুলো করবার ফলে নদীর শাসনটাকে আমরা
মানে তেমন কেউ নজর দিচ্ছেন না, উপেক্ষাই করা হচ্ছে বলা যায়।
তো এই কারণে আমাদের দেশে হতদরিদ্র মানুষ কিন্তু, এবং অনেক জনপদ বাংলাদেশে অনেকগুলো বলা যায় কালচারালি রিচ এরিয়া নদী ভাঙনের কবলে শিকার। যেমন সিরাজগঞ্জ সংস্কৃতির ক্ষেত্রে, বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে বা পাবনা এই জেলাগুলো সংস্কৃতির ক্ষেত্রে অগ্রগণ্য, অথচ এই জায়গাগুলোতে কিন্তু নদী ভাঙনটা বেশি হয়েছে। আর নদীর সঙ্গে কিন্তু আমাদের সংস্কৃতি, শিল্প সংস্কৃতির একটা যোগসূত্র আছে।
হ্যাঁ, বাংলাদেশ নদীমাতৃক দেশ,
এই গানগুলো, এই কবিতা, আমাদের সংস্কৃতি, আমাদের জীবনধারা, হ্যাঁ আমাদের জীবনাচার,
সবকিছু মিশে আছে নদীর সাথে,
একটা বড় সম্পর্ক আছে।
সেই তো আমাদের
আমরা নষ্ট করে দিচ্ছি। নদীরও কিন্তু একটা জীবন আছে, যেমন অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে কিন্তু নদীর যে জীবন আছে সে ব্যাপারে কিন্তু ওদের সর্বোচ্চ আদালতেরও রায় আছে। আমরা চাই যে নদীগুলোকে আমরা সুরক্ষা করি, নদীর প্রবাহটা যেন সঠিকভাবে চলতে পারে, সেই রকম একটা ব্যবস্থা আমাদের নদী শাসন ব্যবস্থায়, আমাদের পানি ব্যবস্থা, আমাদের বদ্বীপ পরিকল্পনায় সেগুলো থাকা,
মানে ব্যবস্থাপনাটা আরো
সুষ্ঠু করতে হবে,
সঠিকভাবে নেওয়া হয় এবং চলিগড়ি করে নেওয়া হয়, এবং তার সঙ্গে কিন্তু জনমানুষের সম্পর্কটা খুবই কম,
খুবই কম। আমাদের শ্রোতারা লাইনে আছেন, আমরা নিয়ে নিই।
আমাদের দুজন লাইনে আছেন, আপনার একজন হচ্ছে ফ্লোরিডা থেকে রফিকুল হক, তিনি আছেন, এবং কারণ ফ্লোরিডাতে আমরা জানি যে গত বছরই ইরমা হিট করেছিল, হারিকেন ইরমা, কি ওয়েস্ট একেবারে লন্ডভন্ড করে দিয়ে গিয়েছিল,
এবং সেই বিপর্যয় এখনো কাটিয়ে উঠতে পারেনি,
বন্যাও এখন তারা প্রত্যক্ষ করছে। রফিকুল হকের আমরা অভিজ্ঞতা নেই, তারপরে বাংলাদেশ থেকে একজন আছে, তার আলোচনা শুনবো। রফিকুল হক, আপনি যদি একটু বলেন কি অবস্থা ফ্লোরিডাতে,
ফ্লোরিডায় আজকে কি অবস্থা এই মুহূর্তে?
জি, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে।
আসসালামু
আলাইকুম। ফ্লোরিডা তো ওই সবসময় এই আতঙ্কের মধ্যেই থাকে যে কখন কোনটা আসছে। ইরমাটা আমাদের এসে লন্ডভন্ড করে বহু ক্ষতি করে দিয়ে গেছে, এটাকে আমরা চিন্তা করছিলাম যে এটা ফ্লোরিডার উপর দিয়ে যাবে হয়তো, শেষমেশ এটা আমাদের ওই না এসে ক্যারোলাইনার দিকে গেছে।
কিন্তু এটা এটার প্রভাব পড়েছে, আপনারা নিশ্চয়ই কোনো
প্রভাব, আমাদের এখানে বৃষ্টি আর কি,
বৃষ্টি,
হ্যাঁ বৃষ্টিটা।
বাতাসের গতিবেগ কেমন সেখানে?
না,
আপনি যেখানে আছেন
বাতাসের কোনো সেরকম নেই।
আচ্ছা,
ওই যে আমাদের ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়ের মতন,
আমরা তো এখানে ওয়াশিংটন ডিসিতেও আতঙ্কের মধ্যে অনেকে রেখেছিলেন, যেমন একটু আগেই সেলিম বলেছে যে এখানে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছিল
15 দিনের জন্য।
কারণ হয় কি যে সেলিম, তার একটা কারণ আছে, ওয়াশিংটন ডিসিতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হলে বন্যার মতন একটা পরিস্থিতি দেখা
যায় কোথাও কোথাও। আচ্ছা, গত বছর ঘূর্ণিঝড় হ্যারিকেন ইরমা ফ্লোরিডা এবং কি ওয়েস্টে বিশেষ করে হিট করার কারণে ওইটার অভিজ্ঞতা কিন্তু এবার ফ্লোরেন্সের ক্ষেত্রে অনেক কাজে লেগেছে,
অনেক কাজে লেগেছে, তারা সামলে নেওয়ার জন্য
অনেক
প্রস্তুতি, তখন কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, কি করা যেতে পারত সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য, সেইগুলো এখন কার্যকর করছেন। এবং আগে থেকে, বেশ আগে থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। তো
আমাদের যেটা হয়েছে সেটা হলো যে আমাদের যে অ্যান্ড্রু হয়েছিল এখানে, তারপর থেকে মানুষের একটা বেশ শিক্ষা আছে যে হারিকেন থেকে কিভাবে বাঁচতে হলে প্রোটেক্টিভ যে
ব্যবস্থাগুলো
নেওয়া, হ্যাঁ সেগুলোকে বেশ পাকাপোক্ত ভাবে এখন নেওয়া হচ্ছে, আর কি শাটার দিয়ে বাড়ি ঘরকে সুরক্ষিত করা এবং বিজনেস গুলোকে সেভাবে সুরক্ষিত
বন্ধ করার ব্যবস্থা। হ্যাঁ
হ্যাঁ, সবসময় এটা আমাদের এখানে বেশ আগাম সবাই এটার উপরে ঝাঁপিয়ে পড়ে আর কি।
আচ্ছা, হেরিকেন ইরমার আঘাতে ক্ষতিগ্রস্ত কি ওয়েস্টের এক ভদ্রলোক, আমি একটি আর্টিকেল নিয়ে এসেছি আমাদের ভয়েস অফ আমেরিকারই, সেখানকার এক ভদ্রলোক বলছেন যে হেরিকেনের আঘাত থেকে বাঁচার জন্য সবচেয়ে জরুরি দরকার যেটি, সেটি হলো ম্যানগ্রোভ গ্রোভ ফরেস্ট বাড়ানো। কি ওয়েস্টে তিনি যেখানে থাকেন
বন জঙ্গল থাকে,
বললো যে এটা ব্যাপক আকারে না হলেও অনেক বেশি ভাবে রক্ষা করে, কারণ কি ওয়েস্টের অনেক জায়গায় লন্ডভন্ড হয়েছে কিন্তু তার বাড়ির আশপাশ যে জায়গাটি ছিল সে এখানে বনাঞ্চল করেছিল, তাতে করে অনেক উপকার হয়েছে তার। এবং সে এখানে বলেছে যে এটা খুবই জরুরি বিশ্ববাসীকে, কারণ পরিবেশ বিপর্যয় যেভাবে হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশ,
আসলে তো বন জঙ্গল যেখানে কেটে সাফ করে ফেলা হচ্ছে সেখানে ভূমিধস দেখা দিচ্ছে, সেখানে প্রচুর বৃষ্টিপাতের ফলে বিরূপ একটা প্রভাব পড়ছে বাংলাদেশে। হ্যাঁ, সেটা অবশ্যই দেখ,
সুন্দরবনের উপরে কিন্তু সুন্দরবন এলাকা, সুন্দরবনের উপর দিয়ে কিন্তু সেটা গিয়েছিল, কিন্তু সুন্দরবনের বাইরে অঞ্চলের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুন্দরবনটা থাকাতেই কিন্তু এটা ফার্স্ট অর্ডার সিল হিসেবে ছিল। হ্যাঁ, অর্থাৎ আমাদের প্রথম
প্রতিরক্ষা
ডাল হিসেবে কিন্তু সেটি ওই হারিকেন আইলা এবং সিডরের সময় আমরা দেখেছি 2007 সালে, 2008 সালে, 2009 সালে আমরা সেই সময় দেখেছি দক্ষিণ অঞ্চলের মানুষ, উপকূলের মানুষ অনেকে কিন্তু রক্ষা পেয়েছিল, যেহেতু আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টটা ছিল, সেই কারণে কিন্তু আমরা রক্ষা পেয়েছি। তো ওই রকম বাংলাদেশেও আমরা কোস্টাল বেল্টে পুরো সুন্দরবন থেকে শুরু করে বেল্টে সেটি দাবি করেছিলাম ম্যানগ্রোভ ফরেস্ট করার জন্য, কিন্তু আসলে আমাদের এখানে ম্যানগ্রোভ ফরেস্টটা
এই মুহূর্তে ফ্লোরিডায় আমার তিনজন কাজিন আছেন, দুজন আমার ফ্রেন্ড আছেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমি আতঙ্কে থাকি। হ্যাঁ, মনটা খুব মানে খারাপ থাকে আমেরিকাতে, যে আপনার 15 দিনের জন্য একটা কি বলবো বিশেষ দিবস ঘোষণা করা হয়েছে বা সেটার জন্য আমি মনে করি যে আমেরিকার মানুষজন সবচেয়ে শিক্ষিত, সচেতন এবং আধুনিক এবং নিরাপদ ব্যবস্থা খুব জোরালো, যার কারণে হয়তো ক্ষয়ক্ষতির দিক থেকে তারা অনেক কি বলবো মানে কমের দিকে,
প্রাণ নাশ, ক্ষয়ক্ষতি, সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি অনেক সেই তুলনায় কম করা যেতে পারে,
ক্ষতির দিক থেকে কম। এর কারণ হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা এবং যে প্রোটেকশন ব্যবস্থা তা এটা খুবই জোরালো বা শক্তিশালী। একমাত্র কারণ হচ্ছে এদেশে আধুনিক, তবে সবকিছুর উপরে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যদি ওই দেশে, হ্যাঁ বাংলাদেশে, যেমন বাংলাদেশে আমি দেখছি যে যখন সিডুল হয়েছিল তখন সুন্দরবন এবং সেনমাটিনে প্রচুর গাছ থাকার কারণে বা বৃক্ষ থাকার কারণে আমি দেখেছি যে সেনমাটিনে চারিপাশে, হ্যাঁ, নারিকেল গাছ থাকার কারণে বা ঝাড় গাছ থাকার কারণে কিন্তু আমাদের সেনমাটিটা নিরাপদ ছিল, যদিও এটা সমুদ্রের মাঝখানে বা নিরাপদ ছিল, তার কারণ হচ্ছিল যে গাছপালা বেশি ছিল। আমি আশা করছি বা যারা যারা নেতৃ আছেন, যারা মন্ত্রী আছেন, হ্যাঁ, ওই দেশে যারা এটা যারা দেখাশোনা করেন, যদি দেখেন, আমি আশা করবো যদি এই ব্যবস্থাটা যদি জোরালো করেন, যে যদি এই নিরাপত্তা বলয় যদি, হ্যাঁ, বৃক্ষ দিয়ে বা প্রোটেকশনের জন্য যদি ভালো ভালো সত্যি সম্পন্ন গাছ লাগানো যায়, তাহলে আমার মনে হয় এটা তো উদ্যোগ হবে, কিন্তু নিরাপত্তাটা জোরালো হবে আমি বিশ্বাস করি।
এটা যদি
সরকারের ব্যবস্থা নেই, হ্যাঁ, যদি প্রোটেকশনের জন্য যে চারপাশে এক কথা যদি গাছ লাগিয়ে দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করা হয়, নিশ্চয়ই আপনি হারিকেন বলেন বা এই সিডরের মতো
আবু নাসের রাজীব যোগ করার আগে আমি আর একটা বিষয় যোগ করতে চাই, সেটা হলো যে ক্যালিফোর্নিয়াতে বিশেষ করে, আমরা তো ক্যালিফোর্নিয়া হলো প্যাসিফিক রিজিওন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের পাশে, আর আমরা আছি আটলান্টিক মহাসাগরের পাশে, আমরা প্রত্যক্ষ করি জলোচ্ছ্বাস, হ্যারিকেন, ঝড়, বিভিন্ন রকম জিনিস। আপনারা এগুলোর পাশাপাশি আবার অগ্নিকাণ্ড,
অগ্নিকাণ্ড, ভূমিকম্প এসব আশঙ্কা থাকে,
তো এই সব মিলে যদি বলেন।
আমাদের আপনার প্রশান্ত মহাসাগরের, আপনি যে কারণে এটার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, আমার মনে হয় যে প্যাসিফিক হচ্ছে আটলান্টিক থেকে অনেক শান্ত। এবং আমি আরেকটা বিষয়, আটলান্টিকের পারে যে আপনার আটলান্টিকের জেনারেলি আপনার এই যে এত ঘূর্ণিঝড় এখন কেন হচ্ছে, একটা কারণ আপনি দেখবেন যে ফ্লোরেন্সে কিন্তু সৃষ্টি হয়েছে, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে আপনার আফ্রিকার কোস্ট থেকে, এবং সেখান থেকে আফ্রিকার পাশে যে সাগর হচ্ছে সেখান থেকে উৎপত্তি হচ্ছে, সেখান থেকে জেনারেলি এর আগে ওই স্থানে যে সমস্ত ভূমিকম্প আপনার ঘূর্ণিঝড়গুলো উৎপত্তি হতো সেগুলো আটলান্টিকের মাঝামাঝি এসেই কিন্তু মিলিয়ে যেত, কিন্তু এবার দেখা যাচ্ছে সেটা মিলিয়ে যায়নি, এবং এর কারণে সায়েন্টিস্টরা আপনার গবেষণা করে বের করার চেষ্টা করছেন যে কেন এটা হচ্ছে। তারা যেটা ধারণা করছেন যে এর সাথে একটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা সরাসরি সম্পর্ক রয়েছে। কারণটা হচ্ছে আপনার যে আর্কটিকের যে আপনার যে সমস্ত আইস রয়েছে সেটা
গলে যাচ্ছে,
সেখান থেকে তলে যাচ্ছে, গলে যাচ্ছে, এবং আরেকটা যেটা বড় কারণ হচ্ছে যে আটলান্টিকের যে পানির যে তাপমাত্রা সেটা গত কয়েক দশকে কয়েক ডিগ্রি বেড়ে গেছে, এবং এই পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ওই যে ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রচণ্ডতা আরো বেড়ে যাচ্ছে এবং সেগুলো উপকূলে আঘাত হানছে। ঘূর্ণিঝড় কিন্তু একটা নিয়মিত ঘটনা, সবসময় সমুদ্রের ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং সমুদ্রেই মিলিয়ে যায়, কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে এবং সারা বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এবং সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কিন্তু আপনার এই ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হচ্ছে। আর আমাদের এই ক্যালিফোর্নিয়ার এই পারে হয় না হচ্ছে যে প্রশান্ত মহাসাগরের যে বৈশিষ্ট্য সেটার কারণেই হচ্ছে, আমরা যেমন আপনি একটু আগে বললেন ঘূর্ণিঝড় হয় না কিন্তু অন্য অনেক প্রাকৃতিক দুর্যোগ কিন্তু হয়। আমি আরেকটা যে বিষয়ে যোগ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের নানা সমস্যা রয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু গত কয়েক দশকে আপনার আমাদের যে দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগ মোকাবেলার যে
ব্যবস্থাপনা
সেখানে কিন্তু খুব বড় ধরনের সাফল্য রয়েছে। আপনি দেখবেন আমাদের এখানে যখন ঘূর্ণিঝড় হয় তখন সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিন্তু প্রাণহানির সংখ্যা কিন্তু খুব কম হয়, কারণ হচ্ছে যে মানুষ এখন বেশ সচেতন, এবং আমাদের হচ্ছে ঘূর্ণিঝড় হওয়ার এবং উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত আপনার আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেসব আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু যে আশেপাশে যেগুলো স্কুল রয়েছে সেগুলো বছরের অন্যান্য সময় স্কুল হিসেবে ব্যবহার করা হয় কিন্তু যখন দুর্যোগ আসে তখন সেগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, এবং মানুষের মধ্যে সচেতনতা সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের যে উদ্যোগ তার ফলে কিন্তু কম্পারেটিভলি আমাদের আপনার প্রাণহানির সংখ্যা কম হচ্ছে।
আচ্ছা একটি কথা, যে আমাদের সঙ্গে যারা রয়েছেন দুজনেই কিন্তু সাংবাদিকতার সাথে জড়িত, একজন সাংবাদিক, একজন সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন, পড়াচ্ছেন,
তো আমি কিন্তু কামরুল ভাইয়ের সাথে একসাথে কাজও করেছি, আমরা দুজনেই বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করতাম, কামরুল ভাই আমার সহকর্মীও ছিলেন।
সব শেষে খুব সংক্ষেপে আমি দুজনের কাছেই প্রশ্ন রাখছি যে গণমাধ্যমের ভূমিকা কি হওয়া উচিত, জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার হচ্ছি আমরা সবাই, তারপরে এই দুর্যোগ মোকাবেলা, দুর্যোগ রোধ করা এবং দুর্যোগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা কি হওয়া উচিত গণমাধ্যমের?
গণমাধ্যমের তো আসলে একটা বড় ভূমিকা বাংলাদেশে রয়ে গেছে, এবং বাংলাদেশে কিছুক্ষণ আগে বললো যে বাংলাদেশে যে আমরা প্রাকৃতিক দুর্যোগগুলোর যে ক্ষয়ক্ষতি সেটা নিবারণে কিন্তু বাংলাদেশে দুর্যোগ মোকাবেলার যে সক্ষমতা এটি কিন্তু গণমাধ্যমেরও একটা ইতিবাচক ভূমিকার কারণে সম্ভব হয়েছে, এবং গণমাধ্যমে একসময় এটা নিয়ে সোচ্চার ছিল বলেই কিন্তু বাংলাদেশে এই একটা বড় রকমের সাফল্য, অনন্য সাফল্য আমরা আনতে পেরেছি, এবং আমাদের এখানে দুর্যোগ ঝুঁকিটা কিছুটা হলেও হ্রাস পেয়েছে, কিন্তু আমাদের দুর্যোগ প্রবণতাটা যেহেতু বেড়ে গেছে সেই কারণে আমাদের গণমাধ্যমকে আরো বেশি সক্রিয় হতে হবে, এবং গণমাধ্যমের আরো বেশি ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, এবং গণমাধ্যমের সক্ষমতা বাড়ানো দরকার, কারণ হচ্ছে গণমাধ্যমকে একেবারে গ্রাম গ্রামান্তর থেকে শুরু করে উপকূল অঞ্চল থেকে হাওড় অঞ্চল পর্যন্ত অথবা পার্বত্য অঞ্চল থেকে শুরু করে আমাদের যে বরেন্দ্র অঞ্চল সেই অঞ্চল পর্যন্ত
এবং আরেকটি কথা, যেসব যেসব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ
তৃণমূলের মানুষের কিন্তু তারা যদি সচেতন না হন তাহলে গণমাধ্যম শুধুমাত্র সক্রিয় হলে বা সরকার রাষ্ট্র সক্রিয় হলেও অনেক সময় তারা
জনগণকে সচেতন করে তুলতে হবে।
আমাদের একেবারে তৃণমূলের মানুষগুলোকে আসলে সক্রিয় করতে হবে,
আর আমাদের
তার জন্য কিন্তু অনেক বেশি জোরালো প্রচার।
হ্যাঁ, আমাদের হাতে একেবারেই সময় নেই। আমি সবশেষে আবুনা সিরাজীবের কাছে যাব, খুব সংক্ষেপে একেবারে 30 সেকেন্ডে বলতে হবে।
আপা, বাংলাদেশের যে তৃণমূলের মানুষ, বাংলাদেশের যে নতুন কমিউনিটি রেডিও স্টেশন গুলো হয়েছে, সেগুলো কিন্তু আমাদের সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছে,
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই কমিউনিটি রেডিও গুলো,
এবং সেগুলো শুরু করেছে। আপা,
হ্যাঁ, আমাদের আলোচনা শেষ করতে হবে। আমাদের আজকের আলোচনায় জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কি করা যেতে পারে, দুর্যোগ মোকাবিলা এবং এই সব নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আমাদের মানে যারা শ্রোতারা ছিলেন, দর্শকরা ছিলেন, তারা উপকৃত হবেন এবং এদেশেও যে এরকম ঘটনা ঘটছে তার কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন, সেখান থেকে শিখতে পারবে। তো সেলিম, আজকে তুলতে হয়,
আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে এবং অন্যদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।
আজকের আলোচনা এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।